السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد. فيقول الله سبحانه وتعالى بعد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وأن الساعة آتية لا ريب فيها وأن الله يبعث من في القبور. ويقول النبي صلى الله عليه وسلم ما رواه البخاري عن النبي صلى الله عليه وسلم أنه قال: لا تقوم الساعة حتى يكثر المال. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত দিনদরদি মুসলমান ভাই ও বোনেরা, আপনারা কাছে থেকে, দূরে থেকে, দেশে থেকে, বিদেশে থেকে, যে যেখান থেকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করেছেন, আপনাদের প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। দেখুন, আজকে সারা পৃথিবীতে ফিতনা এবং বাতিলের সাইলাব চলছে। যেখানে যাবেন সেখানেই শুধু ফিতনা এবং ফিতনা। এই ফিতনাগুলো কি, জিনিসটা কি? এগুলো হলো আমাদের হাতের কামাই ফসল, আমাদের পাপের পরিণাম, পাপের আসর, পাপের লক্ষণ। এই ফিতনা কিয়ামতের আগে বাড়তেই থাকবে, কমার সম্ভাবনা খুব কম। কিয়ামতের আগে 10টি বড় বড় আলামত আসবে, যেমন ঈসা আলাইহিসসালামের আগমন ঘটবে, মেহেদী আলাইহিসসালামের আগমন ঘটবে, ভূমিকম্প হবে, ভূমি ধস হবে, এরপরে এক বিশেষ প্রাণী বের হবে, মানুষের সঙ্গে সেই প্রাণী কথোপকথন করবে, কথাবার্তা বলবে, এরপরে ধূম্রকুঞ্জ বের হবে। এগুলো সব কিয়ামতের বড় বড় আলামত। দাজ্জাল আসবে, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। এছাড়া অসংখ্য আলামত থাকবে, সেগুলো হলো ছোট ছোট আলামত। সেই ছোট ছোট আলামতগুলোর অধিকাংশ আলামত এই দুনিয়ায় অলরেডি আত্মপ্রকাশ করে ফেলেছে। এই ফিতনার থেকে, ফিতনাগুলো যদি আমরা না জানি, এর থেকে বাঁচা আমাদের জন্য দুরূহ হয়ে যাবে। কি কি ফিতনা হবে? সম্পদের প্রাচুর্যতায় দুনিয়া ভরে যাবে। এত বেশি সম্পদ হবে, যেখানে যাবেন শুধু সম্পদ আর সম্পদ। দুনিয়ার ইতিহাসে বর্তমানে যে পরিমাণ সম্পদ আছে, দুনিয়ার ইতিহাসে এই ধরনের সম্পদ কখনো দেখা যায় নাই। টেকনোলজির উন্নতি এ ধরনের হয়েছে যেটা অতীতের মানুষ কোনোদিন স্বপ্নেও ভাবেনি, কল্পনাও করতে পারেনি। এই বছর যেটা হলো মডার্ন টেকনোলজি, আগামী বছর যেই সেটা হলো ওল্ড টেকনোলজি হয়ে যাচ্ছে। এই বছরেরটা আগামী বছর আর চলছে না, এত দ্রুত গতিতে টেকনোলজির পরিবর্তন হচ্ছে। সব কিছুর দুটি উদ্দেশ্য, একটি উদ্দেশ্য হলো সম্পদ কামানো, মাল কামানো, সম্পদশালী হওয়া, আর আরেকটি উদ্দেশ্য হলো সমগ্র মানব জাতিকে নিজেদের কন্ট্রোলের ভিতরে রাখা, নিজেদের আয়ত্তের ভিতরে রাখা, নিজেদের দাসে পরিণত করা। এই দুটি উদ্দেশ্য নিয়ে আজকে দুনিয়ার মানুষ এই টেকনোলজির উন্নতির দিকে পা বাড়িয়েছে। খুব কম মানুষেরই মানবতার সেবা অথবা মানব জাতির জন্য কল্যাণকর, মানব জাতির সহজলব্ধ জীবনটা সহজলব্ধ করা, এই উদ্দেশ্য খুব কম মানুষের মধ্যে আছে। দেখেন, করোনা ভাইরাসের মতো একটি মহামারী দুনিয়াকে গ্রাস করেছে, সারা পৃথিবী নিস্তব্ধ হয়ে গিয়েছে, লকডাউন পড়ে গিয়েছিল সারা পৃথিবী। এই অবস্থাতে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য যে ভ্যাকসিন তৈরি হবে, এই ভ্যাকসিন নিয়েও মারামারি। যে আগে বের করতে পারবে সে হলো পুরা বাণিজ্যটা ধরতে পারবে, ট্রিলিয়নস ডলারের এরা হলো প্রজেক্ট। তাদের উদ্দেশ্য মানবতাকে বাঁচানো না, মানব জাতিকে রক্ষা করা না, বড় হলো ট্রিলিয়ন ডলার হলো তাদের মাথার মধ্যে। নবী আলাইহিসসালাম ইরশাদ করলেন, লা তাকুমুস্সা হাত্তা ইয়াকসুরাল মাল, অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত সম্পদের প্রাচুর্যতা যখন নাকি সারা দুনিয়াকে গ্রাস না করবে। দেখেন, আগের যুগেও ধনী ছিল, কিন্তু বিলিয়নার্স এরকম ধনী ছিল না। আর এখন বহু মানুষ আছে যাদের টাকা পয়সার কোনো হিসাব থাকবে না। দেখুন, এখানে একটি জিনিস লক্ষণীয় যে সম্পদের প্রাচুর্যতা থাকবে তাহলে দারিদ্রতা থাকবে না, এটা তো আরো ভালো হলো। সম্পদের প্রাচুর্যতা থাকবে, কিন্তু সম্পদ, দুনিয়ার সম্পদ কিছু মানুষের হাতে কুক্ষিগত হয়ে যাবে, বন্দী হয়ে যাবে। অধিকাংশ মানুষ দরিদ্র সমার চরম নিচে নেমে যাবে তারা। বুখারী মুসলিমের আরেকটি রাওয়ায়েত আসছে, এখনো ওই প্রেক্ষাপট আসে নাই, আসার দিকে যাচ্ছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হুজুর বলেন, লায়াতিয়ান্না আলান নাস জামানুন, মানুষের সামনে একটি সময় আসবে, ইয়াতুফুর রাজুলু ফীহি বিসসাদাকা মিনাল যাহাব ثُمَّ لَا يَجِدُ أَحَدًا يَأْخُذُهَا مِنْهُ, এমন একটি জামানা আসবে যখন নাকি মানুষ যাকাতের অর্থ করে নিয়ে স্বর্ণ চাঁদি নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরতে থাকবে, দেওয়ার মতো কোনো মানুষ পাবে না। এটা একবার হয়েছিল হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জামানাতে, আবার হবে সাইয়েদনা ঈসা আলাইহিসসালাম যখন এই দুনিয়ার শাসনভার তার কাঁধে তুলে নেবেন, তখন আবার এই দৃশ্য দুনিয়াতে দেখা যাবে যে মানুষ সাদাকা নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। আরেকটি হাদিসে আসছে আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইমাম বুখারী আলাইহির রহমা এই হাদিস বর্ণনা করেছেন, বুখারী শরীফের এটি হলো 1414 নম্বর হাদিস। নবী আলাইহিসসালাম আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বললেন, ইয়া আদিয়্য লিআন তালাত বিকা হায়াতুন লাতুফতাহান্না কুনুজা কিসরা ইবনে হুরমুজ, আল্লাহ যদি তোমার হায়াত দীর্ঘায়িত করে দেন তাহলে তুমি দেখতে পাবে যে পারস্য সম্রাট হুরমুজের যে ধনভাণ্ডার, সেই ধনভাণ্ডার এগুলো খুলে দেওয়া হবে, অর্থাৎ তোমাদের হাতে এসে যাবে। হযরত ওমরের যুগে এটা এসে গেছে। ওয়ালা তারায়ান্নার রাজুলু ইখরিজু মিলআ কাফফিহি মিন যাহাবিন আও ফিদ্দাতিন ইয়াতলুবু আন ইয়াকবালাহু মিন ফালা ইয়াজিদু আহাদান ইয়াকবালু মিন, যে আর একজন মানুষ তার হাত ভরে অঞ্জলি ভরে স্বর্ণ চাঁদি নিয়ে মানুষের দ্বারে দ্বারে দেওয়ার জন্য ঘুরবে, কিন্তু সেটা খুঁজে পাওয়া যাবে না। এটি হলো সম্পদের এই প্রাচুর্যতা। আজকে দেখেন বাতাস বিক্রি করে কত পয়সা, ইনফরমেশন টেকনোলজি বিক্রি করে কত পয়সা, আজকে দেখেন সাবমেরিন কেবলের সিস্টেম বের করে কত পয়সা, ইন্টারনেটের কত পয়সা, সারা দুনিয়ার যে ট্রাফিক এয়ার ট্রাফিক এর কত পয়সা। সুবহানাল্লাহ, কি পরিমাণ পয়সা দুনিয়ায় উঠছে, ধুলিকণার মতো দুনিয়ায় পয়সা উঠছে। যদি সুষম বণ্টন ব্যবস্থা দুনিয়ায় থাকতো, একটি মানুষও দরিদ্র থাকত না, একটি মানুষও না খেয়ে মরত না। আজকে সুষম বণ্টন ব্যবস্থার অভাবে আজকে দুনিয়াতে এই ধরনের দারিদ্রতা দেখা গিয়েছে। আজকে ইয়ামানের দিকে আপনি তাকিয়ে দেখেন, ইয়ামানের বাচ্চাদের পুষ্টি এবং খাদ্যের অভাবে পেটের এবং পিঠের হাড্ডি লেগে গেছে। আফ্রিকার বহু দেশ আছে যেখানে নাকি তাদের বাচ্চাদের দিকে তাকালে মনে হয় যে একটি মৃত কঙ্কাল। এত সম্পদ দুনিয়াতে থাকা সত্ত্বেও কেন এই মানবতার এই দুরবস্থা? আজকে কোথায় জাতিসংঘের সেই সাম্যের বাণী, কোথায় সেই বড় বড় বুলি তাদের? কিছুই নাই। আর একটি কেয়ামতের আলামত হলো ফিতনায় জামানা ভরে যাবে। নবী আলাইহিসসালাম বলেন, তুম্মা ফিতনাতুন লা ইয়াবকি বাইতুম মিনাল আরব ইল্লা দখলতহু। এই ফিতনা সর্বপ্রথম আরব জাতির থেকে শুরু হবে। আরব জাতির এমন কোন ঘর থাকবে না যে তাদের ঘর এই ফিতনার থেকে মুক্ত থাকবে। দেখেন হারামাইন শরীফাইনের পাশে, যেখানে হারামাইনে মক্কাতুল মুকাররমাতে দুই রাকাত নামাজ, এক রাকাত নামাজ আদায় করলে 100,000 রাকাতের সওয়াব আল্লাহ পাক দান করবেন। এই নগরীকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করেছেন। আওয়ালাম ইয়ারাও আন্না জাআলনা হারামান আমিনা। তোমরা কি দেখো না, তোমরা কি জানো না, এই মক্কা নগরীকে আমি হারাম করেছি। হারামের অর্থ হলো সম্মানিত। এখানে আমিনা নিরাপদ করেছি। ওয়াইতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম। আর আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে কেউ যদি গুনার ইচ্ছে করে, তার আমল নামায় সেই গুনা সাথে সাথে লেখা হয়ে যায়। এমন একটা পবিত্র ভূমি, সেই ভূমিতে আজকে কোন পাপ নাই এবং কোন পাপ চলছে না। হাজিরা হজ করতে যান, আগের যুগে হাজিরা ভিলা বাড়িতে বাসা বাড়ি নিয়ে হলো হজ করতে যেতেন। পুরা মক্কাতুল মুকাররমার মাঝে সবচেয়ে আরামদায়ক আর আকর্ষণীয় বিল্ডিং ছিল হলো মসজিদে হারাম। তো যেহেতু হলো তাদের ভিলা বাড়িগুলোতে কষ্ট হচ্ছে, একটা রুমে 10 জন 15 জন 20 জন হাজিরা এক রুমের ভিতর ফ্লোরে শুয়ে থাকতে হতো, একটা টয়লেট ইউজ করতে হতো, সেই জন্য হাজিরা সারাদিন বাইতুল্লাহ যেয়ে পড়ে থাকত। এটা বহুদিনের আগের কথা না, আমরা নিজেরাই তাই করেছি, সারাদিন বাইতুল্লাতে পড়ে থেকেছি। কারণ সেখানে এয়ার কন্ডিশন আছে, সুন্দর থাকার ব্যবস্থা আছে, শুধু খাবারের সময় আমরা বাইরে আসতাম। এখন হলো 5-তারা হোটেল, 7-তারা হোটেল, হোটেলের প্রত্যেকটি রুমের ভিতরে কেবল লাইন দিয়ে দেওয়া হয়েছে। সেখানে বসে বসে হাজিরা হলো টেলিভিশন দেখে, আর ওদিক দিয়ে বাইতুল্লাহিল হারামে হলো জামাত চলতেছে। হাজিরা যে কোথায় আসছে, কি করছে, সে কথাই ভুলে গেছে। প্রতিটি ঘরে ঘরে রুমে রুমে এই পাপ পৌঁছে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আপনি ভ্যাটিকানে যদি কেউ গেছেন, ভ্যাটিকানে টাকা পয়সা দিয়ে আপনারা করবেন কি? দুনিয়ায় কিচ্ছু দেখেন নাই। আলহামদুলিল্লাহ আমি ভ্যাটিকানের ভিতরে ঢুকেছি, ভ্যাটিকানের ভিতরে আপনি যান সেখানে কোনো ধরনের এই ধরনের পরিবেশ দেখতে পাবেন না। হ্যাঁ, তারা সর্বোচ্চ হলো কিছু পিকচার টিকচার উঠাচ্ছে, কিন্তু আজকে মুসলমানদের কি দুরবস্থা। এখন হজ করতে যাওয়া না তো এটা হলো একটা হলো লাক্সারি পিকনিক, হজ মানে হলো এখন একটা হলো লাক্সারি পিকনিকে পরিণত হয়ে গেছে। ইবাদত বন্দেগি বলতে কিচ্ছু নেই হাজিদের, সেই জন্য হাজিরা 10 বার 15 বার 20 বার হজে হজ করে আসে, জিন্দগির সামান্যতম পরিবর্তন হয় না। আর আগের যুগে একজন হজ করে আসত, সেখানে বাইতুল্লাহিল হারামের আকর্ষণে তাদের জীবন এতটাই পরিবর্তন হতো, হাজি তো পরিবর্তন হয়েছে, হাজির বউ পর্যন্ত পরিবর্তন হতো, নাতিপুতি পর্যন্ত পরিবর্তন হতো। হাজির নাতনিরা যদি ব্যাপারদায় যদি স্কুল কলেজে যেত, মানুষ ক্রিটিসাইজ করতো, দেখো হাজির নাতনি, তাও হলো একটু শরীরটা ভালো করে ঢাকে নাই। এই অবস্থা ছিল না, কোথায় গেল আজকে সেই জিনিস? কারণ হলো এই ফিতনা প্রত্যেকটি ঘরে ঘরে ঢুকে গেছে। আপনাদের অনেককে আমি একটা চিত্র দেখিয়েছি, পৃথিবীর সব এখন থার্ড লার্জেস্ট এবং এক্সপেন্সিভ মসজিদ হল আবুধাবির শেখ জায়েদ মসজিদ। তার কারুকার্য দেখলে মাথা ঘুরে যায়। নামাজের যখন আজান হয়ে যায়, এয়ারপোর্টে ঢোকা যেমন কঠিন, সিকিউরিটি পাস করে ঢুকতে হয়, এই মসজিদে ঢোকাও তেমনি কঠিন। এখন তো আরও এত জটিল করে ফেলেছে, পাস আপনার ইলেকট্রনিক মেশিন থেকে বের করে নিতে হয়। অনেক মুসলমান মুরব্বীরা আছেন, তারা কি ওই মেশিন চালাতে পারে? সেই জন্য তারা সেই মসজিদে নামাজে যায় না। দিনে 5 থেকে 10 হাজার টুরিস্ট এই মসজিদ দেখতে যায়, এবং ইমাম যেখানে দাঁড়ায়, মেহরাব যেখানে দাঁড়ায়, পশ্চিমা ঊর্ধ্ব অর্ধ উলঙ্গ এবং বলতে গেলে কেউ কেউ পূর্ণ উলঙ্গই, এই রকম মহিলারা ইমামের জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা হলো বিভিন্ন অঙ্গভঙ্গিমা দেখিয়ে তারা হলো ছবি তুলতেছে। অথচ নামাজের আজান হয়ে গেল, এত বড় মসজিদ, 20 জন মুসল্লিও কোনো সময়, অনেক সময় আছে 20 জন মুসল্লিও পাওয়া যায় না, এত দুরবস্থা। সেই জন্য আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি কত সুন্দর করে বলে গেছেন, রাহগিয়া রসমে আদা রুহে বিলালি নারাহি, ফলসফা রাহগিয়া তালকিন গজালি নারাহি, মসজিদ ও মুরসিয়া খাহি কে নামাজি নারাহি, ইয়ানি সাহেবে আউসাফে হিজাজি নারাহি। ইকবালের কবিতা পড়লাম, অনেকে তো আবার রাজাকারি বইলা ফেললো কিনা, যে হুজুর দেখতেছি আবার নব্য রাজাকার, যদিও স্বাধীনতার পরে তার জন্ম হয়েছে, এরপরেও ইসলামের কথা বললে অনেক সময় হলো কি এই খেতাব পাওয়া যায়। এই এই ডিগ্রিটা এত সস্তা ডিগ্রি, এর চেয়ে সস্তা ডিগ্রি আর দুনিয়াতে আর নাই দ্বিতীয়। রাহগিয়া রসমে আদা, আজানের রসম থাকবে, কিন্তু বেলাল হাফসি রাদিয়াল্লাহ তাআলা আনহুর আজানের সেই রিদ্রতা থাকবে না। বেলালের আজানের রিদ্রতা কেমন ছিল, আকর্ষণ কেমন ছিল! নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের যখন ইন্তেকাল হয়ে গেল, বেলাল হাফসি রাদিয়াল্লাহ তাআলা আনহু আর নিজেকে ধরে রাখতে পারলেন না, মদিনায় গিয়ে মসজিদে ঢুকে আজান দেন, কিন্তু নবী আলাইহিসসালাম নাই। এই বিরহের বেদনা তিনি আর সহ্য করতে পারলেন না, সহ্য করতে না পেরে তিনি মদিনা ছেড়ে চলে গেলেন। দীর্ঘদিন পরে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে ফিরে আসছেন, এত সুমধুর কণ্ঠের আজান সাহাবায়ে কেরাম হুজুরের জীবদ্দশায় শুনতেন, বেলাল আজকে অনুপস্থিত। বহুদিন পরে আজকে বেলাল চলে আসছে, সবাই জোর করে ধরেছে, বেলাল আজকে তুমি আজান দিবা। বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতে শুরু করেছেন, أشهد أن محمدًا رسول الله. এই আওয়াজ যখন মদিনার ঘরে ঘরে পৌঁছে গেছে, মদিনার নারী পুরুষ আবাল বনিতা বৃদ্ধা প্রত্যেকেই হলো উন্মাদ হয়ে গেছে হযরত বিলালের এই আজানের ধ্বনিতে। সব ঘর থেকে বের হয়ে গেছে এবং প্রত্যেকের চোখে অশ্রুধারা বয়ে যাচ্ছে আজানের আকর্ষণ। আজকে সেই আজানই আছে, কিন্তু বিলালের সেই হৃদ্রতা নাই, আকর্ষণ নাই। আজকে ফিলোসফি দুনিয়াতে আছে, ফিলোসফির দ্বারা মানুষ নষ্ট হয়ে যাচ্ছে। আর এক সময় ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ ফিলোসফি, ইসলামী ফিলোসফি লিখে ইসলামের শত্রুদের দাঁত ভাঙা জবাব দিয়েছেন। মসজিদ মরসিয়া কাহি কে নামাজি না রাহি, মহারম নামে একটি কবিতা আছে, এই কবিতার লেখক রবীন্দ্রনাথ ঠাকুর না নাকি বঙ্কিমচন্দ্র নাকি শরৎচন্দ্র, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আছেন একজন লেখক, বঙ্কিমচন্দ্র একজন আছেন, তারপরে আছেন বাংলা বাংলা ভাষার পল্লী কবি জসিমউদ্দিন, ফারুক আহমেদ। দেখেন মোল্লা হলেও সব জানি, তাই না? এক সময় আমার সাহিত্য চর্চা বড় নেশা ছিল, আমি বাংলাদেশের অধিকাংশ জাতীয় পত্রিকাগুলোতে লিখতাম এক সময়, এরপরে কোনো এক কারণে লেখা ছেড়ে দিয়েছি পত্রিকাগুলোতে। সেই সময় সাহিত্য চর্চা করতে হতো, নজরুলের একটি কবিতা আছে, সেটা হলো মহররম। মহররম কবিতার শেষের দিকে আছে, ত্যাগ চাই মরসিয়া কন্দন চাহি না, আছে না এটা, এই ওয়ার্ড আছে। দেখেন মরসিয়া বলা হয় হলো কোনো মানুষ যখন মারা যায় তখন তাদের জন্য কন্দন করা, অনুষ্ঠান করে কন্দন করা, একে মরসিয়া বলে। এই জন্য ইকবাল বলতেছেন যে মসজিদ মরসিয়া খা হিখে নামাজি না রহি, আজকে মসজিদগুলো দুনিয়ার মসজিদগুলো আজকে মরসিয়া করছে, কেন? মসজিদের নামাজই অনুপস্থিত। জানি সাহেবে আউসাফিহি জানি না রহি, আর দু একটা মসজিদে মুসল্লিরা থাকলেও সেখানে সাহাবাই কেরামদের মতো সেই মুসল্লি আর নাই। সেই জন্য ফিতনা কোথায় ঢুকে গেছে আজকে দেখেন, আরব দেশে মূর্তি পূজা শুরু হয়ে গেছে। একটি বিশুদ্ধ হাদিসে নবী আলাইহিসসালাম বলেন, অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত আরব জাতির একটি গোত্র আবার মূর্তি পূজা শুরু না করবে। এবং এটা প্রথম স্টার্ট হয়েছে হলো কোথার থেকে, আরব আমিরাত থেকে, দুবাই, আর হলো আবুধাবির মাঝে গভর্নমেন্টের খরচে ইন্ডিয়ান হিন্দুদের জন্য যে আলিশান মন্দির তৈরি করে দেওয়া হয়েছে, সেই মন্দিরের উদ্বোধনের দিন হিন্দুদের চেয়ে মুসলমানের সন্তানরা প্রথমে যে পূজা করেছে এবং নিয়মিত হলো তারা যাতায়াত করছে সেই হিন্দু মন্দিরে। আমরাও কিন্তু বেশি দূর দূরে নাই, কলা গাছ পূজা শুরু হয়ে গেছে, পাথর পূজা শুরু হয়ে গেছে। 21 ফেব্রুয়ারির দিন কি করে মানুষ, পূজা করে না? পূজাই করে। এই তো এই আস্তে 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 যেতে যেতে মূর্তি পূজা পর্যন্ত, ডাইরেক্ট মূর্তি পূজায় যায় না, স্লোলি স্লোলি সেদিকে আগায়। জাতি তো অর্ধেক মূর্তি পূজক হয়ে গেছে আর অর্ধেক বাকি আছে। আল্লাহর রহমত, অগণিত অসংখ্য আউলিয়াদের দেশ, অগণিত অসংখ্য মাদ্রাসা মসজিদ ওই দেশে আছে বলে এখনো পর্যন্ত তারা কিছুটা হলেও দিনের উপর টিকে আছে, নইলে এতটুকুও টিকে থাকতো না। এই ধরনের ফিতনা আজকে সারা দুনিয়ায় পৌঁছে গেছে। এরপরে নবী আলাইহিসসালাম সেই জন্য বলেন, বাদিরু বিল আমাল, যে তোমরা নেক আমলের প্রতিযোগিতা করো, ওই ফিতনা আসার পূর্বে যেই ফিতনা রাতের অন্ধকার অমাবস্যার তিমিরের অন্ধকারের মতো তোমাদেরকে চেয়ে নেওয়ার আগেই তোমরা নেক আমলের প্রতিযোগিতা করে নিজেদের ইমানকে হেফাজত করো। এখন ইমান বর্ধিতকরণের সময়ের চেয়ে বেশি জরুরি ইমান হেফাজত করা। দেখুন একজন ব্যবসায়ী সম্পদশালী, চারিদিক দিয়ে হলো ডাকাতিরা ঘুরছে, চোররা ঘুরছে, এখন তার প্রফিটের চিন্তা বেশি নাকি এই সম্পদগুলো রক্ষা করার চিন্তা বেশি? সংকাদ আজকে এমন ফিতনা মুসলমানদের সামনে এসে দাঁড়িয়েছে, আজকে ইমান বর্ধিতকরণের চেয়ে বেশি জরুরি হয়ে পড়েছে ইমানকে হেফাজত করা। এর অর্থ আবার এই নয় যে ইমানকে বাড়ানো যাবে না, এত ফিতনা এসেছে। ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আমি তোমাদেরকে ভালো জিনিস দিয়েও পরীক্ষা করব, খারাপ জিনিস দিয়েও পরীক্ষা করব। ওয়া আলামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, জেনে রাখো তোমাদের সম্পদাদি আর তোমাদের সন্তানাদিও তোমাদের জন্য পরীক্ষার বস্তু। বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুদলিম, তোমরা ফিতনা আসার পূর্বেই নিজেরা নেক আমল শুরু করে দাও, রাতের অন্ধকারের মতো ফিতনা এসে যাবে। ইসবিহুর রাজুল মুমিনান ওয়া ইউমসি কাফিরান, একজন মানুষ সকাল এত দ্রুত গতিতে সে ইমান হারা হয়ে যাবে, সকালবেলা মুমিন থাকবে, বিকালবেলা এসে ইমান হারা হয়ে যাবে, বিকালবেলা কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান, আর সকালে মোমেন থাকবে, বিকালের মধ্যে তার ইমান শেষ। ইয়াবিউ দীনহু বিআরাদিম মিনাদ দুনিয়া, আর তারা হলো দুনিয়ার বিনিময়ে দিনকে বিক্রি করে দিবে। আজকে মুসলিম জাতি, আমরা সমগ্র জাতির আজকে প্রত্যেকটি সদস্য, আজকে আমরা দিনকে দুনিয়ার বিনিময়ে হলো বিক্রি করে দিয়েছি। বলবেন যে কই, কোনোদিন তো আমরা দিন মাথায় করে হাটে নিয়ে যা বিক্রি করি নাই। বদ্দিনী আমল নিজেরা করা, এটিকে প্রতিষ্ঠিত করার অর্থ হল দিনকে বিক্রি করা। আল্লাহর হুকুম লঙ্ঘন করার অর্থ হল দিন বিক্রি করা। নন মুসলিমদের সামনে দিনকে অপমানিত করা, জিল্লতি করা, এর অর্থ হলো দিন বিক্রি করা। অর্থের জন্য, অর্থের লোভে দিন ছেড়ে দেওয়া, এটার অর্থই হলো দিন বিক্রি করা। মুসলিম শরীফের আরেকটি হাদিস 1847 নম্বর হাদিস মুসলিমের, রিজালুন কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমানি ইনসিন, হুজুর বলেন যে রিজালুন কুলুবুহুম কুলুবুশ শায়াতিন, মুসলমানদের এই অবস্থা হবে, দুনিয়ার মানুষের এই অবস্থা হবে, তাদের সুরত থাকবে মানুষের কিন্তু অন্তর থাকবে হলো, অন্তর হয়ে যাবে শয়তানের। অর্থাৎ শয়তান ইনসানের আকৃতিতে, মানুষের আকৃতিতে এসে গেছে, অন্তরটা সম্পূর্ণই হলো শয়তানি অন্তর থাকবে, ভালো চিন্তা তার মাথায় আসবেই না, সব সময় কি করে পাপাচারে লিপ্ত হয়ে যাওয়া যায়, মানুষের ক্ষতি করা যায়, পরের অন্যায় করা যায়, ঝগড়া ফ্যাসাদ লাগানো যায়, সমাজের মাঝে একটি কেওয়াস সৃষ্টি করা যায়, এই ফিকিরেই সে হলো সারাদিন তার কাটবে, কিভাবে হারাম ভাবে সম্পদ অর্জন করা যায়। দেখেন দেশে যখন যাই, আমরা তো অল্প সময়ের জন্য যাই, কিন্তু অনুভব করতে পারি কারো মুখে দিনের কথাবার্তা নাই, প্রত্যেকটা মানুষের মুখে খালি দুনিয়া দুনিয়া দুনিয়া, দুনিয়ার জন্য তারা হলে এমন মরিয়া হয়ে গেছে, একজন আরেকজনের পিছনে লেগে আছে, একজন আরেকজনকে কিভাবে ডাউন করতে পারে, একজন আরেকজনকে কিভাবে ক্ষতি করতে পারে, এই ফিকিরেই তাদের জিন্দেগি চলে যায়। হজরত আবু হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ইমাম মুসলিম আলাইহির রহমা, ইমাম বুখারী আলাইহির রহমা এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি হুজুর বলেন, কানান্নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খাইরি ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি মুখাফাতা আন ইউদরিকানি। জেশ হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেকটি মানুষ যখন হুজুরের কাছে এসে তারা শুধু কল্যাণের কথাই জিজ্ঞেস করে, ভালো ভালো আমল, ভালো ভালো কথা, ভালো কাজ, এগুলোই জিজ্ঞেস করে। কিন্তু আমি হলাম তার উল্টা ছিলাম, আমি শুধু হুজুরকে খারাপের কথা জিজ্ঞেস করে, কোন আর আমলটা হলো নিন্দনীয়, কো অপছন্দনীয়, জাহান্নামের রাস্তার দিকে নিয়ে যায়। কারণ হলো কি, আমি যেন এই খারাপ জিনিসগুলোর থেকে বাঁচতে পারি। তখন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না কুন্না ফিল জাহিলিয়াতি ওয়াশাররিন, আমরা তো জাহেলের যুগ, জাহিলিয়াতের যুগে ছিলাম। এখন বলবেন যে আমরা তো সোনালী যুগে আছি, তাই না? আমরা জাহিলিয়াতের যুগে নাকি সোনালী যুগে আছি? সেই যুগে মানুষ খুন করত, এই যুগে তো আর কেউ কাউকে খুন করে না, তাই না? সেই যুগে মানুষ গুম করত, এই যুগে তার গুম টুম হয় না, তাই না? সেই যুগে মানুষ মদ্যপান করত, এখন তো আর মদ পান করে না, এখন তো পান করে হলো হলো কোল্ড ড্রিঙ্কস, ড্রিঙ্কস করে এখন, এখন তো আর মদ টদ নাই। সেই যুগে মানুষ সুদ, সুদের লেনদেন করত, এই যুগে তো আর সুদ টুদ নাই, এখন হলো ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে তো ভালো, তাই না? সেই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে নবী পত্নীগণ, তোমরা বেপর্দায় রাস্তায় বের হয়েও না যেরূপ প্রথম জাহিলিয়াত যুগের মহিলারা বের হতো। তাহলে প্রথম জাহিলিয়াত মানে আর একটা জাহিলিয়াত আছে, এলিজাবেথ ওয়ান, তাহলে এলিজাবেথ টু আছে। তাহলে জাহিলিয়াতে উলা, প্রথম জাহিলিয়াত আল্লাহ যখন বলছে, দ্বিতীয় জাহিলিয়াতের যুগ আছে, এটা হলো বর্তমানের যুগ। নগ্নতা, অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা, দুনিয়াতে এমন কোনো পাপ নাই যে জাহিলিয়াতের যুগকে হার মানিয়েছে। জাহিলিয়াতের যুগে মানুষ জেনা ব্যবসার করত একটা সাময়িক গণ্ডির ভিতরে, আর এখন জেনা ব্যবসার যদি কেউ দেখতে চায় সেলফোনের মধ্যেই যথেষ্ট। জেনা ব্যবসারের জন্য এখন আর কোনো কিছু বাছাই করতে হয় না, মদ সব জায়গায় পাওয়া যায়, গাঞ্জা সব জায়গায় পাওয়া যায়। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের হেফাজত না করে। সেই জন্য তিনি বলতেছেন, আমরা জাহিলিয়াতের যুগে খারাপ যুগে ছিলাম, ফাজাআনাল্লাহু বিহাদাল খাইর, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পাঠিয়েছেন, কোরআন পাঠিয়েছেন, এই কল্যাণ আসছে। ফাহাল বাদা হাদাল খাইর মিন শাররি, ইয়া রাসূলুল্লাহ, এই কল্যাণের পরেও কি আবার আরেকটি খারাপ যুগ আসবে? কাল নাআম, হুজুর বললেন যে হ্যাঁ খারাপ আসবে। কাল সাল্লাল্লাহু আহাল ওয়াহাল বাদা যালিকা শাররি মিন খাইর, এরপরে তিনি বললেন যে সেই খারাপ যুগের পরে আবার ভালো যুগ আসবে? তিনি বললেন যে হ্যাঁ আসবে। সেই যুগ কখন? ঈসা আলাইহিস সালাম যখন আসবে। তাহলে জাহেলিয়াতের যুগের পরে ইসলামের সোনালী যুগ এসেছিল, সেই যুগের পরে বর্তমানে আসছে হলো আবার জাহেলিয়াতের যুগ। এই জাহেলিয়াতের যুগের পরে আবার ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন সেই কল্যাণজনিত যুগ আবার আসবে। কিন্তু আমরা পড়ে গেছি কোন যুগে? জাহেলিয়াতের যুগে আমরা পড়ে গেছি। জাহেলিয়াতের যুগে যদি না পড়ি তাহলে মানুষ মনুষ্যত্বকে এভাবে হারিয়ে ফেলতে পারে? মানুষ দিন দুপুরে মানুষকে গুলি করে মারতে পারে, গুম করতে পারে? নাবালিকা মাসুম বাচ্চাদেরকে ধর্ষণ করতে পারে?
মানুষ যদি পশু না হয়, মানুষ যদি হায়াওয়ান না হয়, তাহলে কি এই পাপ করা তার পক্ষে সম্ভব?
এরপরে হুজুর বললেন যে কিয়ামতের আলামত গুলোর মাঝে একটি আলামত হলো দিয়াউল আমানা, দুনিয়ার থেকে আমানত উঠে যাবে। আজকে আমানত আছে, একজন আরেকজনের কাছ থেকে কিছু লোন নিয়েছে, লোন নেওয়ার পরে বহুদিন পর্যন্ত লোন দেয় না, খালি ঘোরাফেরা করে, বহু প্রেশার ক্রিয়েট করার পরেও তারপরে লোকটা হলো লোন দিয়েছে, ফিরিয়ে দিয়েছে, টাকাটা রিটার্ন দিয়েছে। রিটার্ন দেওয়ার সময় যে টাকা নিয়েছিল, যে এতদিন পর্যন্ত দেয় নাই, কয়েক বছর ঘুরিয়েছে, সে বলতেছে যে আপনাকে যে টাকাটা দিলাম একটু থ্যাংক ইউ তো বললেন না। কয় মিয়া, আমি থ্যাংক ইউ বলবো না, আপনি আমাকে থ্যাংক ইউ বলবেন, আমি আপনাকে লোন দিয়ে উপকার করিনি। সে বলতেছে এই যুগে টাকা পয়সা নিলে কেউ ফিরিয়ে দেয়, আমি তো ফিরিয়ে দিলাম, এই জন্য তো আপনি থ্যাংক ইউ দেওয়া দরকার। আজকে হলো আমানত, এ ধরনের আমানত, সম্পদ যার হাতে যাবে সেই মালিক, যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করবে। বুখারী শরীফের একটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হুজুর বলেন তিনি বলেন বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন ইউহাদ্দিসুল কওমা ফি মজলিসিহি হাদিসান, যে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম কওমের সামনে কিছু মানুষকে নিয়ে বসে তিনি কথা বলতেছিলেন, জাআ আরাবিয়ুন, এক বেদুইন এসে জিজ্ঞেস করলেন, মাতাসা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর কথা বলতেছেন। বেদুইনরা কালচার জানে না, কাস্টম জানে না, সভ্যতা জানে না, ভদ্রতা জানে না, সেই জন্য এসে হুজুর কথা বলছেন। আর সে বলতে ইয়া রাসূলুল্লাহ, এক জায়গা থেকে উঠে বলতেছেন যে কিয়ামত কবে হবে। দেখেন মজলিসের একটা শিষ্টাচার আছে, একজন মানুষ এখানে স্পিচ দিচ্ছে, আপনার যদি কিছু থাকে আস্তে করে উঠে এসে ওনার কানে কানে বলে যান, অথবা একটা লিখিত দেন, ওখান থেকে চিল্লা বললেন, এটা শিষ্টাচার বহির্ভূত। এটা হলো যে ওখান থেকে চিল্লাইছে, ভদ্রতা কোন জিনিস, সভ্যতা কোন জিনিস, এই ল্যাঙ্গুয়েজে সে জানে না। ভদ্রতা থাকা লাগবে আপনার, শিষ্টাচার, এটা হলো মানব সভ্যতার একটি বড় অংশ, শিষ্টাচার থাকা। তো সেই জন্য এসে হুজুরকে বলছেন কিয়ামত কবে ইয়া রাসূলুল্লাহ, হুজুর যে ওয়াজ নসিহত করছেন সেদিকে ভ্রুক্ষেপ নাই, হুজুর কোনো কথা বললেন না। এরপরে যখন হুজুরের কথা শেষ হলো, তিনি জিজ্ঞেস, আইনাস সাইল আনিস সাআ, ওই লোকটা কোথায় গেল যে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করেছেন? তখন সে বলতেছে, হা আনা দা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রশ্ন করেছিলাম, বেদুইন বলল। তখন হুজুর বলে, ইদা দাইয়াতিল আমানা ফান্তাদিরিস সাআ, যখন আমানত উঠে যাবে, খেয়ানতের আধিক্যতা দুনিয়ায় এসে যাবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। তখন বেদুইন আবার জিজ্ঞেস করল, কাইফা আদাআতহা ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমানত উঠে যাবে ইয়া রাসূলুল্লাহ, আমানতটা উঠে যাবে কিভাবে? তখন হুজুর বললেন, ইদা উসিদাল আমরু ইলা গাইরি আহলিহি ফান্তাযিরিস সাআ, যখন অযোগ্য মানুষের হাতে ক্ষমতা দেওয়া হবে, তখন আমানতের খেয়ানত হবে, আর তখনই তোমরা কিয়ামতের অপেক্ষা করতে থাকো। আজকে দুনিয়ার প্রত্যেকটি ক্ষেত্রে যোগ্য মানুষ ক্ষমতায় না, সবচেয়ে বড় যেটা লম্পট বদমাস, জীবনের প্রতিটি মুহূর্ত কুকর্মে যার যে কেটেছে, সে হলো সমাজের এখন বড় লিডার, সে হলো এমপি, সে হলো মিনিস্টার, ওদের যদি জীবনের খতিয়ান দেখা হয়, ওদের খতিয়ান দেখলে মনে হবে যে শয়তানও এর চেয়ে কিছু একটু ভালো আছে, শয়তানও হার মানবে এদের কাছে, তারা হলো দুনিয়ার বড় বড় লিডার এখন, একদম বড় চাচার থেকে নিয়ে সারা দুনিয়াতে একই চিত্র, এমনকি অযোগ্য মানুষ দেখেন যে মেডিকেল, যে মেডিকেলের উপরে যার দক্ষতা আছে সেই না স্বাস্থ্য মন্ত্রণালয় চালাতে পারবে, তাই না? যে ইন্টারন্যাশনাল কমিউনিকেশনের উপর হলো, ইন্টারন্যাশনাল রিলেশনশিপের উপর লেখাপড়া আছে, ফরেন পলিসির উপর লেখাপড়া আছে, তাকেই না বানান লাগবে হলো ফরেন মিনিস্টার। এরপরে যে নাকি যে সাবজেক্টের উপর, এডুকেশনের উপর যার হায়ার এডুকেশন আছে তাকে না বানানো লাগবে হলো শিক্ষামন্ত্রী, এডুকেশন মিনিস্টার বানানো লাগবে। কিন্তু যেটা হলো ডাক্তার সেইটাকে বানা রাখে হলো কি রোড মন্ত্রী, রেলমন্ত্রী ডাক্তারকে বানা রাখে, আর যেটা বকলম সেইটাকে বানা রাখে হলো শিক্ষামন্ত্রী, যার মন মস্তিষ্ক ধ্যান ধারণাই হলো নাস্তিক্যবাদ দিয়ে প্রভাবিত, সেইটা হয় হলো শিক্ষামন্ত্রী, ধর্মমন্ত্রী। আজকে এটাই হয়ে গেছে দুনিয়াতে। অযোগ্য মানুষের হাতে যখন নেতৃত্ব দেওয়া হবে, নেতৃত্ব চলে যাবে, তখন তারা হবে সব হলো দুনিয়া, তোমরা কেয়ামতের ওয়েট জন্য অপেক্ষা করো। আজকে মসজিদ কাদের হাতে, মসজিদের নেতৃত্ব কাদের হাতে, যে ওযু জানে না, গোসল জানে না, মদের ব্যবসা, সুদের ব্যবসা, যত ধরনের হারাম কাজ আছে জড়িত, সে হলো মসজিদের প্রেসিডেন্ট আর সেক্রেটারি আর ক্যাশিয়ার। দেখেন আমি স্পেনে গেছি, স্পেনে যাওয়ার পরে বিকালে একটু মাদ্রিদে একটা বাঙালি এরিয়া আছে, এই এরিয়াতে 200 মতো দোকান আছে বাঙালিদের, বেশিরভাগ হলো রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে একটা দুইটা রেস্টুরেন্ট আছে যেগুলোতে কোনো ধরনের মদ টাদ নেই, আর প্রত্যেকটাতে মদ আছে। তো মসজিদের এক হর্তাকর্তা, তার রেস্টুরেন্টের পাশ দিয়ে যাচ্ছে, আমার একটু দীর্ঘ সফর করে গেছি, একটু মাথার ঝিমানি ঝিমানি লাগছে, বলছে হুজুর চা খাইবেন নাকি? আমি মনে মনে কই এই কথাটার জন্যই তো ওয়েট করতেছিলাম, নতুন মানুষ চাওয়া তো যায় না, আসেন আমার রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টে নিয়ে বাইরে বসালো, আমার মনে চাইলো যে একটু ভিতরে যা রেস্টুরেন্টটা দেখি এখানে রেস্টুরেন্টগুলো কেমন, আমাকে ভিতরে নেয় না। আমি বুঝলাম যে এর মধ্যে কোনো একটা রহস্য আছে, ইচ্ছে করেই বললাম যে একটু বাথরুমে যাওয়া লাগবে আমার, বাথরুমের উসিলা দিয়ে ভিতরে গেলাম, যা দেখলাম যতটুকু রেস্টুরেন্ট তার অর্ধেকটা হলো মদ মদ দিয়ে সাজানো। আমি বললাম যে রহস্যটা তো এইটাই যে হুজুর যেন না দেখে। দেখেন মদের দোকানদার মসজিদের হর্তাকর্তা, ওজুর ফরজ জানে না, গোসুলের ফরজ জানে না, মসজিদের হর্তাকর্তা সে হলো শিক্ষিত ইমামকে স্কেজুয়াল দেয়, শিক্ষিত ইমামের উপরে হলো সে সর্দারি করে। ঢাকাতে একবার দেখে আসছি একজন বড় জাইয়েদ আলেম, শিক্ষিত, তার মসজিদের সভাপতি সাহেব হলো বল ওই যে কবর পূজারী, যে একটা গ্রুপ আছে কবর পূজারী, তার কাজই হলো দুনিয়া ঘুরে ঘুরে কবর বের করা, এই আজমির শরীফে আজকে, ওই শরীফে আজকে, ওই শরীফে আজকে, আর যেখানে যায় সেখান থেকে হলো কি একটা করে হলো চাদর নিয়ে আসে, চাদর নিয়ে এসে এখন ইমাম সাহেবকে অর্ডার দেয়, ইমাম সাহেব এই চাদরটা মসজিদে টানা দিয়েন, মানে মসজিদটাই সে হলো মাজার মানা ফেলছে। দেখেন সেই জন্য ইদা উসিদাল আমরু ইলা আহলি গাইরিহি, যার ধর্মীয় জ্ঞান আছে, শরীয়তের জ্ঞান আছে, হালাল হারামের জ্ঞান আছে, সেই না মসজিদের হলো হত্যা করতে হবে, নাকি এর উল্টা? একজনও কয় না, বুঝছি বুঝছি আপনারা কইবেন না, এটাই এটাই হওয়া উচিত কিনা? এটাই হওয়া উচিত, যে শরীয়ত জানে সেই হলো মসজিদের হলো হর্তাকর্তা হওয়া উচিত। নইলে ইদা উসিদাল আমরু ইলা আহলি গাইরিহি ফান্তাদির সাআ, কিয়ামতের জন্য অপেক্ষা করতে থাকো। এরপরে নবী আলাইহিসসালাতু ওয়াসালাম বলে ইন্নাল আমানাতা নাযালাত ফি জাদরি কুলুবিল রিজাল,
আমানত এটা মানুষের হৃদয়ে সংরক্ষিত থাকে। তুম্মা আলিমু মিনাল কোরআন, তুম্মা আলিমু মিনাস সুন্নাহ, এরপরে তারা আমানত অন্তর পর্যন্তই থাকে, তাদের কোরআনের জ্ঞান আছে, সুন্নাতের জ্ঞান আছে। ওয়াহাদাফনা আন রাফইহা কাল ইয়ানামার রাজুলু আন-নাওমাতা ফায়ুকবাদুল আমানা মিন কলবিহি ফায়াযিল্লু আসরুহা মিছলা আসরিল ওয়াক্তি।
মানুষ যখন ঘুমিয়ে যাবে, ঘুমিয়ে থাকবে, তার অন্তর থেকে আমানত উঠিয়ে নেওয়া হবে,
তার অন্তরের মাঝে শুধুমাত্র একটা বিন্দু পরিমাণ একটু আমানতের দাগ থাকবে। আমানত এমন একটি জিনিস, মানুষের কাছে এটা রূপকথার গল্প গুজব হয়ে যাবে,
মানুষ বলা বলি করতে লাগবে,
ওই তিন যুগ আগের এক মানুষ, তার কাছে নাকি মানুষ টাকা পয়সা গচ্ছিত রাখত, সে আবার এগুলো ফিরিয়ে দিত, তাই নাকি? এরকম মানুষ ছিল তখন, এটা একটা তাদের কাছে অবিশ্বাস্য মনে হবে।
এভাবে হলো আমানত উঠে যাবে। কিয়ামতের আরেকটি আলামত হলো কাসরাতুল কতল ওয়াজ্জিনা আর-রিক্কা,
জিনা ব্যভিচার সংক্রামিক ব্যাধির মতো বেড়ে যাবে, হত্যা মানুষের স্বভাবে পরিণত হয়ে যাবে। আজকেতে মুরগি মারার চেয়ে মানুষ মারা হলো বেশি সহজ, মুরগিকে মারতে গেলেও মানুষের, একটা পাখি মারতে গেলেও দয়া লাগে, কিন্তু মানুষ মারতে গেলে কোনো দয়া লাগে না। দেখেন না, কদিন আগে বাংলাদেশের যে নরপশু প্রদীপ নাকি, এর নাম হলো প্রদীপ না, এর নাম হলো অন্ধকার, জুলমাত। এই জুলমাত সে কিভাবে একটি জীবন্ত মানুষকে সে হত্যা করলে, একটা মারছে, কত মানুষ মেরেছে সে, আল্লাহ ইয়াদু বিল্লাহ। দেখবেন যে বিচার টিচার কিচ্ছুই হবে না, এগুলো সব হলো পার পেয়ে যাবে, কারণ হলো এদের চেন হলো বড় শক্ত, কারণ চেন ধরে টান দিলে একদম গোড়া, গাছের গোড়া পর্যন্ত চলে যাবে, সুতরাং কিছুই হবে না এদের। কতল বেড়ে যাবে, লা তাকুমু সাআ হাত্তা ইয়াকসুরুল হারাজ, অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত হারাজ না হবে। কালু আমার হারাজ ইয়া রাসূলুল্লাহ, হারাজ কি জিনিস ইয়া রাসূল? হুজুর বললে আল কাতলু, আল কাতলু, কতলে আম হয়ে যাবে। ইরাকে কতলে আম হয়েছে কিনা, প্যালেস্টাইনে কতলে আম হয়েছে, সিরিয়াতে কতলে আম হয়েছে, উইঘুরে কতলে আম হয়েছে, এরপরে কাশ্মীরে কতলে আম হয়েছে, এরপরে বর্মাতে কতলে আম হয়েছে, আরো কত জায়গায় যে হবে আল্লাহ পাকই জানেন। কত নারী পুরুষ নিরপরাধ মানুষ বিনা অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছে, সুবহানাল্লাহ। এক সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যত মানুষ মারা গেছে, ইসলামের ইতিহাসের পুরা ইতিহাসেও এত মানুষ মারা যায় নাই, শুধু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যত মানুষ মারা গেছে। হিরোশিমা নাগাশিকার দুই বোমাতে যা মারা গেছে, পুরা ইসলামের ইতিহাসের যুদ্ধেও সব যুদ্ধ মিলালেও এত মানুষ মারা যায় নাই, কতল হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাযী নাফসি বিয়াদিহি লা তাযহাবুদ দুনিয়া হাত্তা ইয়াতী আলান নাসি ইয়াউমুন লা ইয়াদরি আল কাতিলু ফীমা কতাল ওয়াল মাকতুল ফীমা কুতিল, যে এমন একটি জামানা আসবে যখন কিয়ামত অতক্ষণ পর্যন্ত হবে না, যতক্ষণ এমন একটি জামানা না আসবে যখন হত্যাকারীও জানবে না কেন আমি হত্যা করলাম, আর যাকে হত্যা করা হয়েছে সেও জানবে না যে তাকে কেন হত্যা করা হলো। আজকে সেই জামানা এসে গেছে। আর জেনা ব্যভিচারের কথা তো আর বলাই লাগে না, কি পরিমাণ জেনা, জেনা ব্যভিচার তো আজকে অনেকের কাছে হালাল হয়ে গেছে, এটা মুসলমানদের কাছে হালাল হয়ে গেছে, নন মুসলমান তো বাদ দেন, তাদের কাছে তো শরীয়তই নাই, যাদের কাছে শরীয়ত আছে, কোরআন আছে, সুন্নাহ আছে, তাদের কাছে এই ব্যাধি হারাম, হালাল হয়ে গেছে আজকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এ ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ পাক যেন হেফাজত করেন।
কেয়ামতের ফিতনাগুলোর থেকে আল্লাহ পাক বেঁচে থাকার তৌফিক দান করেন। আজকে দুটি একটি শোক সংবাদ আছে। মরহুম ব্রিগেডিয়ার নসরত আলী, তিনি ঢাকাতে ইন্তেকাল করেছেন। শিকাগোতে এক খালাম্মা বড় মুরব্বি মহাব্বতের মানুষ, তিনি অসুস্থ। ডক্টর মোহাম্মদ হোসাইন, ওনার করোনা হয়েছে, ওনার জন্য আমরা দোয়া করব আল্লাহ পাক যেন ওনাদেরকে সুস্থ করে দেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া হাইয়িনা রাব্বানা ফিস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইলাহাল আলামিন রাব্বুল আলামিন। আমরা যে আলোচনাগুলো করেছি শুনেছি, বললেওয়ালা শূন্যওয়ালা প্রত্যেককে আমল করার তৌফিক দান করো। যে আল্লাহ আল্লাহ, চারিদিকে সংক্রামিক ব্যাধির মতো, আজকে আকাশের ঘন কৃষ্ণ মেঘের মতো ফিতনা দুনিয়াকে ছেয়ে নিয়েছে। রব্বুল আলামিন, তুমি যদি আমাদের ইমান হেফাজতের ব্যবস্থা করে না দাও, আমরা কেউ ইমানের উপর টিকে থাকতে পারবো না। আল্লাহ, তুমি আমাদের ইমানকে হেফাজত করো। যে আল্লাহ, তুমি আমাদের ইমান দান করার পরে এই নিয়ামতকে ছিনিয়ে নিও না। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইলাহাল আলামিন, আমরা তোমার কাছে দোয়া করি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা তাআতিক সাব্বিত কুলুবানা আলা দীনিক। ইলাহাল আলামিন, যারা ইন্তেকাল করেছেন ইমান নিয়ে কবরে গেছেন, তাদের কবরে আযাব মাফ করে দিও। আজকে যে মরহুম নসরত আলী জন ইন্তেকাল করেছেন, তার কবরে আযাবকে তুমি মাফ করে দিও, কবরকে রিয়াদুল জান্নাহ বানিয়ে দিও। যারা অসুস্থ আছেন তাদের সিহাত কামেলা হায়াতে তৈয়বা দান করো। আল্লাহ, যাদের নাম নেওয়া হয়েছে তাদেরকে তুমি সিহাত কামেলা হায়াতে তৈয়বা দান করো। ইলাহাল আলামিন, আমাদেরকে দীনের উপর পুরা পরিচালার তৌফিক দান করো। আল্লাহ, খাঁটি মোমিন মুত্তাকি না বানিয়ে আমাদেরকে কবর দেশে নিও না। ইলাহাল আলামিন, তুমি মেহরবানি করে আমাদের দোয়াগুলোকে কবুল মঞ্জুর করে নাও। ওয়াসাল্লিল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলি ওয়া আসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।